الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على
السلام علیکم ورحمۃ اللہ. اشہد اللہ الہ الا اللہ وحدہ لا شریک لہ واشہد ان محمدا الحمد لله
গত খুতবায় আল্লাহ তাআলার হাসিব গুণবাচক নাম বা হাসিব বৈশিষ্ট্যের প্রেক্ষাপটে প্রধানত মোমেনদের কথা উল্লেখ করা হয়েছে, যে তারা ইমানের দৃঢ়তার কারণে, ইমান মজবুত হওয়ার কারণে সকল পরীক্ষা, সকল কষ্ট যা বিরোধীদের পক্ষ থেকে তাদেরকে দেয়া হয় বা তারা যে কষ্টের সম্মুখীন হন, এর মুখে বলেন যে হাসবুনাল্লাহ। আর দুনিয়াদার লোকদের পক্ষ থেকে কোন কষ্ট, কোন চাপ বা কোন প্রকারের জুলম এবং অত্যাচার তাদেরকে দোদুলমান করতে পারে না, তাদের ইমানকে নষ্ট করতে পারে না। দ্বিতীয় কথা যা বলা হয়েছিল তা হল নবী এবং মোমেনদের বিরোধী এবং তাদের শত্রু আর যারা তাদেরকে কষ্ট দেয় তাদের কাছ থেকে হিসাব নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি সরিউল হিসাব। এর অর্থ হল তিনি যখন সিদ্ধান্ত করেন তখন বিরোধী আর যারা সীমা লঙ্ঘন করে তাদের সাথে কি ব্যবহার তিনি করবেন, এমন এমন মানুষ অহংকারী যেই হোক না কেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে বা পরকালে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এবং শাস্তি দেবেন। সচরাচর অত্যাচারী যদি শাস্তি না পায় বা শাস্তি পেতে দেরি হয় তাহলে সে মনে করে যে আমি যা করছি ঠিকই আছে, ঠিকই করছি, আর এ কারণে সে জুলম এবং অত্যাচারে সীমা ছাড়িয়ে যায়। বাহ্যত আল্লাহর নাম সে নিয়ে থাকে মুখে, আল্লাহর নাম জপে, কিন্তু আল্লাহ তাআলা ভালো জানেন যে সে কি বলছে, তাই এমন মানুষকে যখন আল্লাহ তাআলা হিসাব নেয়ার সিদ্ধান্ত নেন, এমন মানুষকে ধৃত করার সিদ্ধান্ত করেন, বড় ভয়াবহ পরিণতির সম্মুখীন হয় এমন মানুষ, একটি হাদিসে এমন বিষয়ে বর্ণিত হয়েছে, এটা একটি সতর্কবাণী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত দিবসে যে ব্যক্তির হিসাব নেওয়া হবে তাকে শাস্তি দেয়া হবে, যে হিসাবের সম্মুখীন হয় সে শাস্তি পাবে। হযরত আয়েশা বলেন যে তখন আমি প্রশ্ন করলাম যে আল্লাহ তাআলা যে বলেছেন যে আল্লাহ তাআলা সহজ হিসাব করবেন, এটি তো আল্লাহ তাআলা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই হিসাব নয়, কোরআনে যে হিসাবের কথা আছে এটি এর অর্থ হল কিয়ামত দিবসে যার কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ রূপে প্রতিটি বিষয়ের প্রশ্ন করা হবে, হিসাব নেওয়া হবে, তাকেই শাস্তি দেওয়া হবে। তাই এটি একটি ভয়াবহ সতর্কবাণী, আল্লাহ তাআলা প্রত্যেকের উপর দয়া করুন, করুণা করুন। মোমেনের স্বতন্ত্র বৈশিষ্ট্য হল সে তাকওয়ার উপর পদচারণা হয়ে থাকে তার, আর তাকওয়ার উপর যে প্রতিষ্ঠিত হয় সে খোদার নিয়ামত থেকে অংশ পেয়ে থাকে। তাকওয়ার পথে তারাই বিচরণ করে বা তাকওয়ার উপর তারা প্রতিষ্ঠিত হয়, হওয়ার চেষ্টা করে যাদের হৃদয়ে খোদাভীতি থাকে, নিজ কর্মের উপর তারা বিশ্লেষণাত্মক দৃষ্টি রাখার চেষ্টা করে, খোদা এবং মানুষের অধিকার প্রদানের ব্যাপারে তারা সচেষ্ট থাকে। আর এই চেষ্টা যদি হয়ে থাকে বা করে, তাহলে আল্লাহ তাআলার জন্য তাদের আল্লাহ তাআলার হাসি বৈশিষ্ট্য তাদের পক্ষে কিভাবে প্রকাশ পায় এর উল্লেখ কোরআনে কারিমে আল্লাহ তাআলা এইভাবে করেন। হাসি বৈশিষ্ট্যের প্রেক্ষাপটে তিনি বলেন যে ওয়াইয়ার যখমেন হাইসু লা ইয়াহতাসিব ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহ বালিগু আমরি কাদ জাআলা আল্লাহু লিকুল্লি শাইইন কাদরা। তিনি তাকে সেখান থেকে রিজেক দেন যেখান থেকে রিজেক পাওয়ার কথা সে ভাবতেও পারে না, যে আল্লাহর উপর তাওয়াক্কুল বা নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট। নিশ্চয় আল্লাহ তাআলা নিজ সিদ্ধান্ত অবশ্যই বাস্তবায়ন করে থাকেন এবং সবকিছুর জন্য খোদার একটা পরিকল্পনা রয়েছে। এই আয়াতের পূর্বের আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেন যে ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ইয়াজআল লাহু মাখরাজা, যে খোদা তালার তাকওয়া অবলম্বন করবে, খোদা ভীতির পথে চলবে, আল্লাহ তালা তার জন্য কোন পথ বের করবেন, কোন রাস্তা বের করবেন। সুতরাং মুত্তাকিকে খোদা তালা রিজক বা জীবিকার ব্যবস্থা করেন, মুত্তাকি দিন আর এমন ভাবে তার রিজিকের ব্যবস্থা করেন যা সে কল্পনাও করতে পারে না। এক মুত্তাকি নিজ রিজিক বা জীবিকার জন্য শুধু নির্ভর করে আল্লাহ তালার উপর, তার তাওয়াক্কুল বা তার নির্ভরশীলতা যদি সঠিক হয়, প্রকৃত হয়, আন্তরিক হয়, তাহলে আল্লাহ তাআলা হাসিব এবং কাফি হওয়ার দৃষ্টান্ত কাফি হওয়ার স্বাক্ষর রাখেন, প্রমাণ রাখেন, আল্লাহ যথেষ্ট তার জন্য সেটি আল্লাহ প্রমাণ করেন। এখানে স্মরণ রাখতে হবে রিজিক শব্দ সীমিত অর্থে ব্যবহার হয়নি, বরং এর ব্যাপক অর্থ আছে। অভিধানে সকল প্রকারের রিস্ক বা জীবিকার জন্য রিস্ক শব্দ ব্যবহার হয়েছে, জাগতিক রিস্ক যা জীবনের অস্তিত্বের যা মানুষের অস্তিত্বের জন্য আবশ্যক, খোরাক এর অর্থে ব্যবহার হয়েছে, টাকা পয়সা কেউ রিস্ক বলা হয়, আধ্যাত্মিক রিস্ক বা আধ্যাত্মিকতা লাভ এটিও এক ধরনের রিস্ক, জ্ঞান রূপী যে সম্পদ আছে জ্ঞানের সম্পদ সেটিকে রিজিক বলা হয়। সমস্ত মানবীয় বৃত্তি বা অঙ্গ প্রত্যঙ্গ বা ফ্যাকাল্টিস রিজিকের অন্তর্গত। এক মুত্তাকি এবং যে আল্লাহ তাআলার উপর নির্ভর করে বা তাওয়াক্কুল করে, তার শুধু জাগতিক রিজিক নয়, বরং সকল প্রকারের রিজিকের সে খোদা তালার কাছে আকাঙ্ক্ষা রাখে এবং বাসনা পোষণ করে। রিজিক শব্দের ব্যাপক অর্থের নিরিখে, ব্যাপক অর্থকে সামনে রেখে মুসলিম ইসলামের বিষয়টি আমাদের সামনে খুব সুন্দরভাবে খোলাসা করেছেন। এ বিষয়ে বর্ণনা, এ বিষয় সম্পর্কিত দৃষ্টান্ত বর্ণনা করতে গিয়ে এটি হতেই পারে না যে মসিহ মদ আলাইসাল্লাম রসুল্লাহ এই নিষ্ঠাবান দাস নিবেদিত প্রাণ গোলাম, যিনি কোন বিষয়ে উত্তমভাবে বর্ণনা করতে গিয়ে প্রভুর কথা বলবেন না, এটি হতেই পারে না। তিনি যখন আধ্যাত্মিক রিজিক এর কথা বলেন, সে আধ্যাত্মিক রিজিক এর দৃষ্টান্ত বর্ণনা করতে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কথাই বলেন। তিনি বলেন যে তাকওয়ার বরকত গুলোর তাকওয়ার একটি বরকত হল আল্লাহ তাআলা মুত্তাকিকে সেই সমস্ত সমস্যা থেকে পরিত্রাণ দেন যা ধর্মীয় কাজকর্মের পথে বাধা সাধে, অর্থাৎ এমন বিষয় যা ধর্মীয় কাজের পথে বাধা, মুত্তাকিকে আল্লাহ তাআলা এমন বিষয় থেকে মুক্ত রাখেন, দূরে রাখেন। একইভাবে খোদা তাআলা মুত্তাকিকে বিশেষ ধরনের রিজিক দিয়ে থাকেন। মুসলিম ইসলাম বলছেন যে এখানে আমি মারেফ বা তত্ত্বজ্ঞান রূপী রিজিকের কথা বলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরক্ষর হওয়া সত্ত্বেও সারা পৃথিবীর মোকাবেলা করার ছিল, সারা পৃথিবীর অন্তর্গত রয়েছে এহলে কিতাব, দার্শনিক, উন্নত জ্ঞানের রুচিবোধ যারা রাখেন এমন মানুষ, এবং আলেম আর ফাজলরা অন্তর্গত। কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অপূরণ আধ্যাত্মিক রিজেক্ট পেয়েছেন যে সবার উপর জয়যুক্ত হন আর সবার ভুল ভ্রান্তি তিনি চিহ্নিত করেন। এই এটি সেই আধ্যাত্মিক রিজেক যা বেনজির, যার কোন যা অনন্য, যার কোন দৃষ্টান্ত নেই। কোরআন রূপী যে আধ্যাত্মিক মায়দা বা খাদ্য ভর্তি খাঞ্চা বা ট্রে রসুল্লার উপর নাজেল হয়েছে, এর কোন দৃষ্টান্ত নেই। এটি কোরআনের চ্যালেঞ্জ। এর কোরআনের কোন সুরার মতো একটি সুরাও কেউ বানাতে পারবে না, সৃষ্টি করতে পারবে না, ছোট সুরাই হোক না কেন। এটি এমন একটি আধ্যাত্মিক এবং জ্ঞানগত ধনভাণ্ডার যা শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে, যা শুধু তাঁর জীবদ্দশায় মানুষের মুখ বন্ধ করার নিদর্শন দেখায়নি, বরং কিয়ামত পর্যন্ত এই জীবন্ত চিরস্থায়ী ঐশী গ্রন্থ, যাতে সকল নতুন আবিষ্কারাদি এবং সকল জ্ঞানের নতুন পথ উন্মোচিত হতে থাকে। এর মাধ্যমে যে এই কিতাব পড়ে এবং এটি নিয়ে চিন্তা ও প্রণিধান করে, প্রণিধানের যদি দৃষ্টি থাকে, যে জ্ঞান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, এর কতক কথা এমন যা কোরআনে বর্ণিত হয়েছে, সাহাবাদের তখন এদিকে মনোযোগ নিবদ্ধ হওয়ার প্রশ্নই ছিল না। সে কারণে আল্লাহ কোরআনে বলেন কোন কোন জায়গায় যে কি ধনভাণ্ডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়েছে তা তোমরা ভাবতেই পারো না। দৃষ্টান্তস্বরূপ অ্যাটম বা পরমাণু সম্পর্কে সে যুগের সাধারণ মোমেন্ট তো দূরে থাক, প্রথম সারির সাহাবি যারা ছিলেন তারাও ভাবতে পারত না। কিন্তু আল্লাহ তাআলা অ্যাটম বা পরমাণুর ভয়াবহতা সম্পর্কে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্ঞান দিয়েছেন, যা এই অ্যাটম সম্পর্কে কোরআনে ব্যবহৃত শব্দ হল হুতামা। আল্লাহ তাআলা বলেন যে ওমা আদরাকা মাল হুতামা, তোমাকে কি সে অবহিত করবে যে হুতামা কি। সাহাবাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। এটি আল্লাহ তাআলা বলছেন যে এটি এমন বিষয় যা হৃদয়ে আঘাত হানে। প্রথমে মানব হৃদয়ে বা প্রাণীর হৃদয়ে প্রভাবিত হয় পরমাণু আঘাতে। জাপানে নাগাসাকিতে একটি জাদুঘর আছে, মিউজিয়াম আছে, যেখানে পারমাণবিক বোমা পড়েছিল, আঘাত করা হয়েছিল। পারমাণবিক বোমা যখন সেখানে পড়ে, সে তখন যে চিত্র ছিল সে চিত্র জাদুঘরে রয়েছে, যে ব্যক্তি যেখানেই ছিল সেই অবস্থায় তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং সেই অবস্থায় সে থাকে। আর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার পর শরীরের চামড়া বা খাল গলে যায়, সেই অবস্থায় মারা যায়। যে বসা অবস্থায় বা দণ্ডায়মান অবস্থায়, শো অবস্থায় যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় জ্বলে যায়। এমন অনেক দৃষ্টান্ত রয়েছে বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কারাদি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন, যা কোরআনের শ্রেষ্ঠত্ব এবং মহত্বকে প্রমাণ করে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মকাম মর্যাদা, তার জ্ঞানগত এবং আধ্যাত্মিক শ্রেষ্ঠত্ব এই সব বিষয়ের মাধ্যমে প্রমাণিত এবং প্রতিভাত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবী যারা তার কাছ থেকে আধ্যাত্মিক কল্যাণ ধারা লাভ করেছিলেন, যারা নিজ নিজ যোগ্যতা অনুসারে জ্ঞান এবং তত্ত্বজ্ঞানের ধনভাণ্ডার লাভ করেছেন, তারা ধর্মীয় এবং আধ্যাত্মিক রিজিকের সন্ধানে নিয়োজিত থাকতেন। আর অনেকেই জাগতিক এবং বস্তু জগতের রিজিককে খোদার উপর ছেড়ে রেখেছিলেন। সবসময় জ্ঞান এবং তত্ত্বজ্ঞান প্রসূত কথা যা মুহাম্মদ রাসূলুল্লাহর মুখ থেকে নিঃসৃত হতো তা শোনার জন্য উদগ্রীব থাকতেন, এবং সেই ধনভাণ্ডারে সমৃদ্ধ হওয়া ছিল তাদের একমাত্র চিন্তা। একটি দৃষ্টান্ত হলেন হযরত আবু বকর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি সর্বদা রাসূলুল্লাহর দ্বারে ধর্ণা দিয়ে বসে থাকতেন, কোন চিন্তা তার ছিল না ইহজগতের সাথে সংশ্লিষ্ট ক্ষুধা এবং পিপাসায় অবস্থা তার শোচনীয় হয়ে যেত, কিন্তু যে আধ্যাত্মিক ধনভাণ্ডার তিনি হস্তগত করেছেন তা আজও আবু হুরায়রার রওয়ায়াতের মাধ্যমে আমরা দেখি সেই ধনভাণ্ডার বিতরণের ধারা অব্যাহত আছে, কিয়ামত পর্যন্ত এই ধনভাণ্ডার বিতরিত হতে থাকবে। তো এই ধনভাণ্ডার তিনি রাসূলুল্লাহ থেকে অর্জন করেছেন। এতে সন্দেহ নেই যে সাহাবাদের একটি সংখ্যাগরিষ্ঠ শ্রেণী ব্যবসা বাণিজ্যেও রত থাকতেন, কিন্তু তাকওয়া এবং খোদাভীতির উপর প্রতিষ্ঠিত থেকে তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা এবং চিন্তা ছিল আধ্যাত্মিক উন্নতি করা, এবং তাদের এই চিন্তা ছিল যে আমরা যেন রাসূলুল্লাহর প্রতিটি ডাকে সাড়া দিতে পারি, লাব্বাইক বলতে পারি, আর আধ্যাত্মিক কল্যাণ ধারা যেন যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিত্য নতুন অবতীর্ণ হতো সেই কল্যাণ ধারা যেন আমরা লাভ করতে পারি। আর তাদের ভিতর অনেক এমনও ছিলেন যারা সামান্য চেষ্টা করলে আল্লাহ তাআলা তাতে এমন বরকত রেখে দিতেন যে আল্লাহ তাআলা অঢেল দিতেন তাদেরকে। এই কারণে এক সাহাবি বলেন যে আমি একবার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ব্যবসায় বরকতের জন্য দোয়ার অনুরোধ করি, তিনি বলেন এরপর আমার ব্যবসায় এমন বরকত সৃষ্টি হয় যে আমি মাটি স্পর্শ করলে তা সোনা হয়ে যেত, আমার স্পর্শে মাটি সোনা হয়ে যেত। তো অতএব তারা তাকওয়ার পথে পরিচালিত হয়েছেন আর ধর্মকে ইহজগতের উপর প্রাধান্য দিয়েছেন, যে কারণে ইহজগৎ তাদের দাসত্ব করে, তাদের অনুগত হয়ে যায়। অনেক সাহাবি এমন ছিলেন যারা ব্যবসা বাণিজ্য করতেন কিন্তু তারা দুনিয়ার কীট ছিলেন না, কিন্তু এমন অনেক সাহাবির যখন ইন্তেকাল হয়, ইন্তেকালের সময় কোটি কোটি টাকার স্বর্ণ এবং অন্যান্য ধন সম্পদ তারা পৃথিবীতে রেখে গেছেন। তো এরা এমন শ্রেণী ছিলেন যারা আধ্যাত্মিক রেজেক বা জীবিকার পাশাপাশি জাগতিক অফুরান জাগতিক রিজিকও দেখেছেন এবং পেয়েছেন, লাভ করেছেন। হযরত মুসা আলাইহিস বলেন যে ব্যক্তি খোদা তালার খাতিরে তাকওয়া অবলম্বন করে এবং খোদা দৃষ্টিতে যে মুত্তাকি হয়ে যায়, আল্লাহর পবিত্র দৃষ্টিতে এসে মুত্তাকি যে হয়ে যায়, তাকে খোদা তালা সকল প্রকারের সংকীর্ণতা থেকে, অসচ্ছলতা থেকে মুক্ত করে এমন ভাবে রিজেক দেন যে সে ভাবতেও পারে না, সে ভাবতেও পারে না যে কোথেকে কিভাবে এ রিজেক আসলো। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আর আমাদের দৃঢ় ঈমান রয়েছে যে আল্লাহ তাআলা নিজ প্রতিশ্রুতি রক্ষা করেন, কথা রাখেন, তিনি বড় দয়ালু, যে খোদার হয়ে যায় খোদা তাকে সকল লাঞ্ছনা থেকে রক্ষা করেন, তিনি স্বয়ং তার হেফাজতকারী এবং সাহায্যকারী। কিন্তু এমন মানুষ যারা একদিকে মুত্তাকি হওয়ার দাবি করে ও অপরদিকে সন্দেহ পোষণ করে এবং বলে যে আমরা সেই বরকত লাভ করতে পারিনি, এমন এই দুই ব্যক্তির ভিতর কাকে আমরা সত্যবাদী কাকে মিথ্যাবাদী বলবো, আল্লাহ তাআলাকে কখনো আমরা অভিযুক্ত করতে পারি না। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, খোদা কখনো প্রতিশ্রুতির ভঙ্গ করেন না, প্রতিশ্রুতির ব্যত্যয় করেন না, আমরা এই সেই দাবিকারকে মিথ্যাবাদী বলবো, দাবিদারকে মিথ্যাবাদী বলবো। সত্যিকার অর্থে এদের তাকওয়া এবং তাওয়াক্কুল সেই পর্যায়ের নয় যা খোদার দৃষ্টিতে কোনো অর্থ রাখে বা খোদার দৃষ্টিতে মুত্তাকি। তারা মানুষকে ভয় করে এবং মানুষ লোক দেখায় এবং মানুষের উপর রহমত এবং কল্যাণ ধারা, কল্যাণ রাজির পরিবর্তে অভিশাপ নাজেল হয়, যে কারণে তারা এই দুনিয়াতেই হাবুডুবু খেতে থাকে। আল্লাহ তাআলা মুত্তাকিকে কখনো ধ্বংস করেন না, খোদার প্রতিশ্রুতি সত্য, তিনি সত্য প্রতিশ্রুতি দিয়ে থাকেন এবং প্রতিশ্রুতি রক্ষা করেন। মুসলিম আসলাম আরো বলেন যে জবুরে হজরত দাউদ আলাইহিসসালাম বলেন যে আমি বালক ছিলাম, যৌবনে যৌবন অতিবাহিত করেছে, যৌবনের পর প্রৌঢ়ত্বে পা দিয়েছি, কিন্তু আমি কখনো কোন খোদা ভেরু এবং মুত্তাকিকে ভিক্ষা করতে দেখিনি, না তার সন্তান সন্ততিকে মানুষের দ্বারে ধর্ণা দিতে এবং খাবারের জন্য হাত পাততে দেখিনি। এটি একান্ত সত্য কথা এবং সঠিক কথা যে খোদা বান্দাদের নিজ বান্দাদের ধ্বংস করেন না এবং অন্যের সামনে হাত পাতা থেকে রক্ষা করেন। এত যে নবী এবং ওলি অতিবাহিত হয়েছেন, কেউ বলতে পারে কি যে তারা ভিক্ষা করতেন বা তারা তাদের সন্তান সন্ততি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা খাবে রিজিকের জন্য? মোটেই নয়। তিনি বলেন যে আমার বিশ্বাস হলো এক ব্যক্তি যদি খোদা ভেরু এবং সত্যিকার অর্থে মুত্তাকি হয় তাহলে তার সাত প্রজন্ম বা সাত বংশ পর্যন্ত আল্লাহ তাআলা তার রহমত এবং বরকতের হাত রাখেন তাদের উপর এবং তাদেরকে রক্ষা করেন। তাই খোদার হয়ে যাওয়া এবং খোদা ভীতি এবং তাকওয়া অবলম্বন, এটি হল মূল এবং মৌলিক শর্ত। তাকওয়ার ক্ষেত্রে উন্নতি করার, এগিয়ে যাওয়ার চেষ্টা প্রত্যেক মুমিনের করা উচিত যার ঈমান আনার দাবি আছে। তাকওয়ার পাশাপাশি দ্বিতীয় বিষয় হল খোদার উপর তাওয়াক্কুল বা আল্লাহ তাআলার উপর নির্ভর করা, যেভাবে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেছেন যে এক মুত্তাকি খোদা ভীরু এবং মুতাওয়াক্কিল অর্থাৎ খোদার উপর ভরসা করে এক মুমিন শুধু নিজেরই রিজিকের ব্যবস্থা করে না, বরং নিজ ভবিষ্যৎ প্রজন্মের রিজিক বা জীবিকারও সে ব্যবস্থা করে এবং নিশ্চয়তার বিধান করে। এখানে কথা স্পষ্ট হওয়া উচিত যে এক মুত্তাকি ব্যক্তির সন্তান সন্ততি জুলুম করে এবং বিদ্রোহ করে তাহলে তার আল্লাহ তাআলার দ্বিতীয় নিয়ম সেখানে কাজ করবে, আল্লাহ তাআলা তার বরকত এবং নিরাপত্তার যে নিশ্চয়তা সেটি প্রত্যাহার করেন। তাই প্রকৃত মুত্তাকির সন্তান সেই নেক তরবিয়ত এবং দোয়ার কারণে যা সে নেক সন্তানের জন্য করে থাকে, সে আওলাদ নিজেও নিজেরাও তাকওয়ার উপর পরিচালিত হওয়ার চেষ্টা করে আর এভাবে নেকির প্রেরণা পাশাপাশি খোদা তালার ভালোবাসার ও সে চেতনা প্রেরণার ভিত্তি রাখে। তাই মসীহ মওউদের এই শব্দ প্রকৃতির নিয়ম পরিপন্থী নয় এবং বাস্তবতারও পরিপন্থী নয়। একে হয়তো বলতে পারে যে নূহের ছেলে কেন তো বন্যার পানিতে ডুবে গেল, নূহের ছেলে সেই তাকওয়া থেকে অংশ নেয়ার চেষ্টা করে এবং বিদ্রোহ করেছে তাই সে স্বীয় পরিণাম দেখেছে, কিন্তু একে পুণ্যবান এবং এক মুত্তাকি ব্যক্তির সন্তান যদি শিরক ছাড়া অন্য কোনো দুর্বলতার শিকার হয় বা বুদ্ধির অভাবে জাগতিক রিজিক বা ব্যবসা বাণিজ্যে তার কোনো ক্ষয়ক্ষতি হয় বা ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দেয়, তাহলে আল্লাহ তাআলা এমন পরিস্থিতিতে তাকে পড়তে দেন না যে কারণে সে অনাহারে তাকে অনাহারে বিনাতিপাত করতে হয়, বরং আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন, সাপোর্ট দেন। আর যদি তারা তাকওয়ার উপর এবং খোদা ভীতির নীতির উপর প্রতিষ্ঠিত হয়, এমন ব্যক্তি যদি নিজে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয় তাহলে খোদার সাহায্য এবং ফজল বা কৃপা বৃষ্টি তারা তাদের উপর বর্ষিত হবে। এছাড়া অনেক সময় অনেকে বলে যে আমরা নামাজও পড়ি, অপরাপর নেক কর্মও করি, ভালো কাজ করি, কিন্তু অবস্থা আমাদের ক্রমশ অধঃপতিত হচ্ছে। এখানে একটি কথা সবসময় স্মরণ রাখতে হবে যা মুসলিম ইসলাম সূচনাতেই বলেছেন যে খোদার দৃষ্টিতে মানুষকে মুত্তাকি বা খোদা ভীরু হতে হবে, এর জন্য অনেক চেষ্টা করতে হয়। এমন মানুষকে যথেষ্ট ভাবা উচিত এবং যথেষ্ট ইস্তেগফার করা উচিত। খোদার প্রতিশ্রুতি কখনো মিথ্যা হতে পারে না, যদি কোন স্থানে ত্রুটি বিচ্যুতি থেকে যায় তাহলে আমাদের ভিতরেই কোন ত্রুটি আছে, আমাদের চেষ্টাতে কোন খুঁত আছে। তাকওয়া হলো সুখ্যাতি সূক্ষ্ম নেকির উপর প্রতিষ্ঠিত হওয়া, সুখ্যাতি সূক্ষ্ম সৎকর্ম, সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে সৎকর্ম করা। যদি কোনো এমন পরিস্থিতি দেখা দেয় যেখানে সমস্ত বাহ্যিক চেষ্টা প্রচেষ্টা সত্ত্বেও যদি অবস্থা অধঃপতিত হয় তাহলে আমাদের নিজের অবস্থাকে খতিয়ে দেখতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে। যেমন হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন ব্যবসা সম্পর্কে বা ব্যবসায়ী সম্পর্কে, মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে যদি মানুষ সামান্য মিথ্যাও বলে, কোন ছোট মিথ্যাও বলে, এটি মানুষকে তাকওয়ার গণ্ডির বাহিরে ঠেলে দেয় এবং এটি খোদার উপর তাওয়াক্কুল বা নির্ভরশীলতার পরিপন্থী। এই খোদার নেয়ামত বা কল্যাণ রাজি থেকে যদি অংশ পেতে হয় তাহলে সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে আমাদেরকে আত্মবিশ্লেষণ করতে হবে, আত্মজিজ্ঞাসা করতে হবে যে কোথায় আমাদের কথায় মিথ্যার কোনো মিশ্রণ নেই তো, আমাদের নিয়ত বা মন মানসিকতায় কোনো ব্যাধি বা ত্রুটি নেই তো, যে কাজ করেছে সেই কাজ স্বচ্ছ পরিষ্কার এবং সোজা এবং সরলতার ভিত্তিতে করে নেই তো, কলেসাদিত বা সত্য সরল কথা শুধু সত্য বলার নাম না, বরং এমন সত্য বলা আছে যা অন্যের সামনে স্পষ্ট, যা বুঝতে অন্য ব্যক্তির অসুবিধা না হয়। এরপর ইবাদত এর বিষয় রয়েছে, মুত্তাকি যদি হতে হয় প্রকৃত পক্ষে ইবাদত করতে হবে, ইবাদতের যে দায়িত্ব তা পালন করতে হবে। তার প্রকৃত সত্যিকার মুত্তাকি বা খোদা ফেরু সে যে বান্দার অধিকারও প্রদান করে এবং খোদাতালার প্রাপ্য খোদাতালাকে দেন। আর এজন্য আমি বলেছি যে সত্যিকার অর্থে গভীর দৃষ্টিকোণ থেকে আত্মজিজ্ঞাসা করতে হবে। অনেকেই বরং আধুনিক যুগে একটি বিরাট শ্রেণী প্রতারণামূলক ব্যবসা করে অনেক ধন সম্পদ উপার্জন করে, বাহ্যত তারা অতি সচ্ছল, কিন্তু আল্লাহ দৃষ্টিতে এই সম্পদ তাদের জন্য আগুন ছাড়া আর কিছু নয়। ইহজগতেই প্রধানত এমন মানুষ সকল প্রকারের অগ্নিতে প্রজ্বলিত হয়, রোগ ব্যাধি মামলা মকদ্দমা এবং আরো অনেক প্রকারের কষ্ট বলা সমস্যা মুসিবত, এবং এরপর এই ধন সম্পদ তাদের জন্য ব্যাকুলতার মানসিক অশান্তির কারণে। দ্বিতীয়ত পরকালের আগুন তো আছেই, আল্লাহ তাআলা এ সম্পর্কেও মানুষকে সতর্ক করেন। সুতরাং এই যে তাদের সম্পদ, এই সম্পদ এমন কোন কিছু নয় জানিয়ে আনন্দিত হওয়া যায় মোমেনের, এটি কোন আনন্দের বিষয় নয় বরং এটি ভয়ের কারণ। কিন্তু মোমেনের পক্ষে যেখানে খোদা আল্লাহ তাআলা রিজিক বা জীবিকার কথা বলেছেন সেখানে পবিত্র রিজিকের কথা বলেছেন। এক মোমেনের প্রকৃত আসল লক্ষ্য হল আধ্যাত্মিক রিজিক লাভ করা, যা সবকিছুর উপর প্রাধান্য পায়, যে কারণে এ পৃথিবীতে হৃদয়ের প্রশান্তি অর্জন হয় আর মৃত্যুর পরও যা স্থায়ী ঠিকানা সেখানে খোদা তার সন্তুষ্টির প্রতিশ্রুতি দেন, জান্নাতের প্রতিশ্রুতি দেন। সুতরাং এক বস্তুবাদী মানুষ দুনিয়াদার মানুষের মানের ভিতর, স্ট্যান্ডার্ডের ভিতর বিরাট তফাত রয়েছে, যার লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি। সে বস্তুবাদী জগতের পিছনে হন্যে হয়ে ছুটে না, বরং জাগতিক রিজিক বা জীবিকা কেও রিজিক, জাগতিক রিজিক কেও খোদার সন্তুষ্টি অর্জনের জন্য সে কাজে লাগায়। কোরআনে আল্লাহ তাআলা মোমেনকে বেহিসাব অফুরান রিজিকের প্রতিশ্রুতি দিয়েছেন, আর কাফের এবং বস্তুবাদী মানুষকে দুনিয়ার কীট সম্পর্কে বলেন যে তারা এই দুনিয়ার সন্দেহকে নিমজ্জিত হয়। আল্লাহ বলেন যে জুয়না লিল্লাযিনা কাফারু কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারু মিনাল লাযিনা আমানু ওয়াল্লাযিনা তাকাউ ফাওকাহুম ইয়াউমাল কিয়ামা ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। যারা কুফরি করেছে তাদের জন্য ইহ জীবনকে আকর্ষণীয় করে দেখানো হয়েছে, আর এরা তাদের সাথে টিটকারি করে বা হাসি ঠাট্টা করে যারা ইমান এনেছে, যারা তাকওয়া অবলম্বন করেন তারা কিয়ামত দিবসে তাদের উপর প্রাধান্য পাবেন। আল্লাহ যাকে চান বেহিসাব রিজক দিয়ে থাকেন। সুতরাং এই আয়াত যেখানে বিশেষভাবে কাফেররা যে দুনিয়ার জীবিকাকে সবকিছু মনে করে সে কথা বলছে, আর একই সাথে মোটের উপর সকল বস্তুবাদী মানুষের এক চিত্র অঙ্কন করছে। বস্তুবাদী দুনিয়ার কীট একজন মোমেনকে নিজ সম্পদের অহমিকায় সে তুচ্ছ মনে করে, হে মনে করে শক্তিশালী ব্যক্তি বাহ্যত খোদার নামে এমন করছে, কিন্তু ইহ জগতের অহমিকায় সে মোমেনদের উপর জুলুম এবং অত্যাচার করে। কিন্তু স্মরণ রাখতে হবে যে কিয়ামত দিবসও একদিন আসবে, আর সেদিন কিয়ামতও একদিন আসবে, আর সেদিন স্পষ্ট হয়ে যাবে যে জুলুমকারী অত্যাচারী সীমা লঙ্ঘনকারী যারা ক্ষমতা নিয়ে অহংকার করত, যারা জনশক্তি নিয়ে অহংকার করত, তারা সফল, নাকি সেই দুর্বল অসহায় এবং মেসকিন ব্যক্তিরা যারা খোদার সন্তুষ্টি অর্জনের জন্য সকল প্রকারের জুলুম সহ্য করছে। তো এখানে পুনরায় আল্লাহ তাআলা এইদিকেই মনোযোগ আকর্ষণ করছেন এভাবে এই কথার মাধ্যমে যে ওয়াল্লাযিনা তাকাউ, শুধু ঈমান আনয়ন করাই যথেষ্ট নয়, তাকওয়ার মূল হল আসল মূল, তাকওয়াই আসল জিনিস, তাকওয়াই হল প্রকৃত বিষয় যা অর্জন করা আবশ্যক। মোমেনদের এদিকে দৃষ্টি রাখতে হবে, যদি তাকওয়া এবং খোদা ভীতি না থাকে তাহলে আল্লাহর উপর ঈমান আনা বা ঈমানের দাবি মানুষকে খোদার নৈকট্য দিতে পারে না। আজকে আমরা ইসলামী বিশ্বের উপর যদি একটা ভাষা দৃষ্টি দেই তাহলে দেখব যে খোদার এই প্রতিশ্রুতি সত্ত্বেও যে আল্লাহ তাআলা মোমেনদেরকে যুদ্ধে কাফেরদের উপর প্রাধান্য দেন, এই প্রতিশ্রুতি সত্ত্বেও মুসলমানদের শোচনীয় অবস্থাই আমাদের সামনে ফুটে ওঠে। আর এটি থেকে বোঝা যায় যে তাকওয়ার অভাব রয়েছে। নতুবা আল্লাহ তাআলা তো বলেন যে আমি মোমেনদের জন্য এমন পথ খুলি বা উন্মোচন করি যে পথের তারা ধারণাই করতে পারে না। আর এছাড়া এই আয়াতেও আল্লাহ তাআলা বলছেন যে আমি বেহিসাব দিয়ে থাকি, এই বেহিসাব দেয়ার দৃশ্য এবং দৃষ্টান্ত ঘটনা আমরা ইসলামের প্রথম যুগে দেখি, যখন আল্লাহ তাআলা মুসলমানদের ত্যাগ এবং কুরবানির তুলনায় অনেক বেশি দানে তাদেরকে ভূষিত করেছেন। যতদিন আংশিকভাবে হলেও তাকওয়া তাদের ভিতর ছিল, ইসলামী রাজত্বের একটা প্রভাব এবং প্রতাপ ছিল। আজ জাগতিক দৃষ্টিকোণ থেকে অনেক ইসলামী দেশকে আল্লাহ তাআলা তেল সম্পদে সমৃদ্ধ করেছেন, কিন্তু তা সত্ত্বেও পাশ্চাত্যের বিভিন্ন শক্তি তাদের ঘাড়ে অর্থনৈতিক দাসত্বের বেড়ি পরিয়ে রেখেছেন। এই কারণেই দরিদ্র মুসলমান দেশগুলোর অর্থনীতিকে চাঙ্গা করার ক্ষেত্রে এই সম্পদ কাজে আসছে না, বা তাদেরকে সমর্থনের এদের কোনো ইচ্ছাই নেই। অবস্থা যাই হোক না কেন, মুসলমান সেভাবে মুসলমানের কাজে লাগছে না যেভাবে কাজে আসা উচিত। কোন ক্ষেত্রে গরিবের সাহায্য যদি করতে হয়, এই মুসলমান দেশগুলো প্রথমে পাশ্চাত্যের দিকে তাকায়, তাদের দিকে চেয়ে থাকে। এর যুগ এমন ছিল যখন দুর্বল হওয়া সত্ত্বেও সামরিক সাজ সরঞ্জামের দিক থেকে হোক বা সংখ্যার দিক থেকে এবং ধনভাণ্ডারের দিক থেকে হোক না কেন, সকল দিক থেকে দুর্বল হওয়া সত্ত্বেও ইরানের অপরাজেয় সরকার এবং বড় বড় সরকারের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে মুসলমানরা তাদেরকে করতলগত করেছে, অধিপ্রধানত করেছে, কোন ক্ষমতার জন্য নয়, বরং তার জুলম এবং অত্যাচারকে প্রতিহত করার জন্য এমনটি তারা করেছেন। জুলম এবং অত্যাচারকে প্রতিহত করার ক্ষেত্রে সেই ইমান কাজে এসেছে যা ছিল তাকওয়া বা খোদাভীতিতে সমৃদ্ধ। এমন লোকদেরকে আল্লাহ তাআলা বেহিসাব অফুরান দিয়েছেন। কিন্তু আজকের গরিব দরিদ্র মুসলমান দেশগুলো তো পাশ্চাত্যের দিকে চেয়েই থাকে। বাহ্যত যেই কয়েকটি সম্পদশালী মুসলমান দেশ আছে তারা প্রকৃত প্রভু মালিক এবং উপাস্যকে ছেড়ে জাগতিক প্রভু এবং উপাস্য আর মাবুদদের উপরে তাদের দৃষ্টি। এটি থেকে বোঝা যায় যে তাকওয়ায় কোনো কমতি আছে, কোনো ঘাটতি আছে। তাই এমন মানুষ যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার নেতা বানিয়েছেন তারা এখন অধীনস্থ, এক প্রকারের দাসত্বের শৃঙ্খলে তারা আবদ্ধ। আর এ কথা নিঃসন্দেহে খোদার চূড়ান্ত তাকদীর এবং সিদ্ধান্তের পরিপন্থী। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহ বালিগ আমরিহি, নিশ্চয় আল্লাহ নিজ সিদ্ধান্তকে অবশ্যই বাস্তবায়ন করে থাকেন। আর এটি খোদার সিদ্ধান্ত, যার কথা কোরআনে বেশ কয়েকবার উল্লেখ আছে যে আল্লাহ এবং তাঁর রসুল অবশ্যই জয়যুক্ত হন। এই দুনিয়ার অদৃষ্ট এখন ইসলামের সাথে সংশ্লিষ্ট, কিন্তু কিভাবে এর উত্তর হল সেভাবে যেভাবে সাহাবারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আধ্যাত্মিক কল্যাণে কল্যাণমণ্ডিত হয়ে পৃথিবীকে নিজেদের প্রধানত করেছেন এবং ধর্মকে তারা ইহ জগতের উপর প্রাধান্য দিয়েছেন। তাকওয়ার খোদাভীতির সূক্ষ্ম পথ সন্ধান করে সেই পথে তারা বিচরণ করেছেন, পথে তার উপর প্রতিষ্ঠিত হয়েছেন, ইসলামের জন্য প্রাণ সম্পদ সময় এবং সম্মানকে উৎসর্গ করার জন্য সদা সোচ্চার তারা। শত্রুর আক্রমণ এবং জুলমের শিকার হয়ে খোদার নির্দেশ মোতাবেক তারা হিজরত করেছেন। এরপর আল্লাহ তাআলা বিজয়ের এমন পথ এবং দ্বার উন্মোচন করেছেন যা গণে শেষ করা মুসলমানদের জন্য সম্ভব ছিল না। মুসলমানদের অবস্থা যে শোচনীয় অবস্থা প্রথম দিকে, প্রথমে মুসলমানদের যে অবস্থা যেমন শোচনীয় ছিল, এরপর বেহিসাব দেয়ার কথা, অফুরান দেয়ার কথা আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় এভাবে বলেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকু রাব্বাকুম লিল্লাযীনা আহসানু ফি হাযিহি দুনিয়া হাসানা ওয়া আরদুল্লাহি ওয়াসিয়া ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। তুমি বলো হে আমার বান্দাগণ, যারা ঈমান এনেছ তোমরা নিজ প্রভুর তাকওয়া অবলম্বন করো, যারা এহসান করে তাদের জন্য ইহজগতে কল্যাণ অবধারিত, আর খোদার জমিন এবং ভূমি অত্যন্ত প্রশস্ত, এবং যারা ধৈর্যশীল তাদেরকে বেহিসাব দান করা হবে। সে যুগে ইসলামের ছিল সূচনা, মক্কায় অত্যন্ত শোচনীয় অবস্থার ভিতর জানাতিপাত করতেন মুসলমানরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার উপরে জুলুম থেকে অত্যাচার করা থেকে কাফের বিরত হত না, আর দরিদ্র মুসলমানদের উপর জুলুমের সকল সীমা তারা ছাড়িয়ে গেছে, পুরুষ মহিলাকে শহীদ করেছে তারা। আল্লাহ তাআলা বলছেন যে প্রথম কথা হলো ইমানের সাথে সবচেয়ে মৌলিক বিষয় হলো তাকওয়া, খোদা ভীতি। আবার বলছেন যে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হওয়ার পর সমস্ত সৎকর্ম এবং নেক কর্ম করার যারা চেষ্টা করে তারা ইহকাল ছাড়াও এই পৃথিবীতেও পুরস্কার পাবে। আবার বলছেন যে এই জুলম এবং অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তোমাদের জন্য উত্তম হলো হিজরত করা, আর হিজরত তোমাদের প্রাচুর্যের বিধান করবে। এই কথা মনে করো না যে তোমাদের উপর জুলম এবং অত্যাচার হয়েছে তা বৃথা যাবে, তা কোনো ফল বহন করবে না। প্রত্যেক জুলম এবং অত্যাচার, জুলম অত্যাচারের কারণে আল্লাহ তোমাদেরকে এমন প্রতিদান দেবেন, এমন পুরস্কার দেবেন, অফুরান দানে তোমাদের সমৃদ্ধ করবেন যা গুণেও শেষ করা যাবে না। এটাই ধৈর্যশীলদের পুরস্কার। আর আমি যেভাবে পূর্বেই বলেছি, এই ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর এক বিশাল অংশের শাসক নিযুক্ত করেছেন, রাজ্য ক্ষমতা তাদেরকে দেয়া হয়েছে। সুতরাং এটি সেই তাকওয়া এবং খোদাভীতি ছিল, খোদার নির্দেশ মান্য করার কল্যাণেই মান্য করাই ছিল যা দুর্বল এবং অসহায় এবং নিঃস্ব লোকদের রাষ্ট্র ক্ষমতার জন্য লাভের কারণ হচ্ছে। আজকে মুসলমানদের এটি দুর্ভাগ্য যে রাষ্ট্র ক্ষমতা থাকা সত্ত্বেও একদিক থেকে তারা এক অর্থে তারা অধীনস্থ, কিন্তু খোদা যেহেতু সত্য প্রতিশ্রুতি দিয়ে থাকেন, এটি স্পষ্ট যে খোদার প্রতিশ্রুতি সত্য, তিনি এই সকল দৃশ্য প্রথমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন এবং এটি অবহিত করেছেন যে তাকওয়া এবং খোদাভীতি এবং ধৈর্যের যে সুমিষ্ট ফল শুধু কোন এক যুগের সাথে সংশ্লিষ্ট নয়। যেভাবে ইসলামের প্রথম যুগের মোমেনরা ধৈর্যের কারণে এই ফল খেয়েছেন, উত্তম আদর্শ রেখে গেছেন, এক অন্ধকার যুগের পর মোমেনরা পুনরায় এই সুমিষ্ট ফল খাবে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ সংবাদ দিয়েছেন যে ইসলামের বিজয় তোমার নিষ্ঠাবান প্রেমিক এবং তার জামাতের হাতেই, তাদের মাধ্যমেই আসবে। এই অবস্থায় প্রথম যুগে মুসলমানরা যে অবস্থার সম্মুখীন হয়েছেন, এই অবস্থায় সমষ্টিগতভাবে মোটের উপর মুসলিমদের জামাতকে অবস্থার সম্মুখীন হতে হবে। যেভাবে প্রথম যুগে মুসলমানদের জীবনকে দুর্বিষহ করা হয়েছে, তখন ইসলামের প্রসারের দ্বার উন্মোচিত হয়ে যায়, উন্মুক্ত হয়ে যায়। একইভাবে মুসলিমদের জামাতের জন্য জীবনকে দুর্বিষহ করে তোলার পর উন্নতির পথ প্রশস্ত হবে। সেই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নসিহত করেছেন, বরং ওসিয়ত করেছেন, আর তাকে পূর্ণ নির্দেশ দিয়েছেন যে তোমরা সেই যুগে মুহাম্মদী মসীহকে যারা কষ্ট দেয় সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে না, বরং তাকে গিয়ে আমার সালাম পৌঁছাবে এবং তার সাহায্য করবে। আজ সব আহমদি এ কথার সাক্ষী যে পাকিস্তানে জামাতগতভাবে সমষ্টিগতভাবে আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলা হয়েছে, বিভিন্ন প্রকারের বিধিনিষেধ আরোপিত হয়েছে, আরোপ করা হয়েছে আহমদীদের উপর। কিন্তু আল্লাহ তাআলা আজ পৃথিবীর 195টি দেশে আহমদীয়তের চারা রোপণ করেছেন। সবসময় স্মরণ রাখতে হবে যে ব্যক্তির উন্নতি জামাতের উন্নতির সাথে সম্পর্কযুক্ত, ব্যক্তিগত ক্ষয়ক্ষতি হলে জামা সমষ্টিগত উন্নতি কখনো থেমে যায় না। প্রথম যুগে মুসলমানদের শাহাদতের ঘটনা নতুন নতুন রাষ্ট্রের দ্বার উন্মোচন করেছে, আজও আহমদীদের কোরবানি এবং ত্যাগ আহমদীয়তার উন্নতির কারণ হচ্ছে। আজ পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে মুহাম্মদী মসীহর বাণী এবং পয়গাম পৌঁছে না, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণকারী নেই। পৃথিবীতে এখন এমটি এর মাধ্যমে পৃথিবীর সর্বত্র পয়গাম এবং বাণী পৌঁছে, আর যখন দরুদ শরীফ এমটি এর মাধ্যমে শোনানো হয়, পড়ানো হয় পৃথিবীর সে সকল দেশে, কোন পাঠক থাকুক বা না থাকুক, সে সকল দেশের আকাশে বাতাসে বায়ুমণ্ডলে সেই দরুদের সৌরভ ছড়িয়ে যায়। এখন আমি যে বলেছি পৃথিবীর 195টি দেশ এমন আছে যেখানে এখন এমটি এর চ্যানেল দেখা হচ্ছে এবং শোনা যাচ্ছে, কিন্তু পৃথিবীর অন্য কোন চ্যানেলের টিভি চ্যানেলের নিশ্চয়তা নেই যে একই সময় পৃথিবীর সকল মহাদেশের 195টি দেশে তাদের টিভি চ্যানেল শুনবে, নিশ্চয়তা নেই। আর আমাদের এমটিএ আহমদি ছাড়াও আহমদেরও দেখে, অনেকেই আপত্তি সন্ধানের জন্য দেখে আর অনেকেই জ্ঞানের জন্য দেখে, কিন্তু দেখে অবশ্যই মানুষ। তাই কথা বলার উদ্দেশ্য হল ঐশি জামাতের এটি পরিচয় যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে কোন দেশে জীবন যখন তাদের দুর্বিষহ হয়ে যায় তখন আল্লাহ তাআলা তাদের জন্য অন্যত্র বিভিন্নভাবে প্রাচুর্যের বিধান এবং ব্যবস্থা করেন। আর মুহাম্মদী মসির জামাতের সাথে বিশেষভাবে খোদা এই জন্য ব্যবহার করছেন বা করার ছিল যে ইসলামের চূড়ান্ত বিজয় খোদার প্রতিশ্রুতি এবং রসুল্লার ভবিষ্যৎবাণী অনুসারে মসিহ মৌউদের মাধ্যমেই ইসলামের বিজয় আসার ছিল। আল্লাহ তাআলা করুন আমরা ব্যক্তিগতভাবেও এই গুরুত্বপূর্ণ দায়িত্বকে বুঝে অনুধাবন করে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়ে পরিচালিত হয়ে সেই লক্ষ্য অর্জনের জন্য যে উদ্দেশ্যে মসিহ মৌউদ এসেছেন সেই লক্ষ্য অর্জনের জন্য যেন চেষ্টা করতে পারি। আর খোদার অশেষ এবং বেহিসাব প্রতিদান যেন আমরা দেখতে পাই এবং লাভ করতে পারি।
আলহামদুলিল্লাহ الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونؤمن به ونتوکل علیه ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر